বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 23 ডিসেম্বর, আট পৌষ এবং ফার্সি দুই দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায়, facebook.com/partstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস এবং বাংলাদেশে 15 বছরে ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে বলে সিপিডির অভিযোগ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে সাপ্তাহিক পরিবেশনা, অমর কিংবদন্তি ওমর খুয়াম শীর্ষক আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ঘটনার নেপথ্য শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পৃথিবীর বুক থেকে মুছে যাবে ইসরায়েল, বিজয়ী হবে ফিলিস্তিনিরা, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। শেজাইয়া এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইসরায়েলের গোলানি ব্রিগেড, হামাস কমান্ডার মোহাম্মদ দেইব পঙ্গুনন সম্পূর্ণ সুস্থ আছেন। বাংলাদেশের নির্বাচনের একটা কারচুপি চেষ্টা হলেই ভোটগ্রহণ বন্ধ করা হবে, বলেছেন সিএসি। এবং ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর থেকে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন তিনি নিশ্চিত যে ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। আজ কেরমান এবং খুজেস্তান প্রদেশের হাজার হাজার মানুষকে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, সন্দেহ করবেন না যে ন্যায়পরায়ণদের পক্ষে বিজয় থাকবে, সন্দেহ করবেন না যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে লজ্জাজনকভাবে ভেটো দেওয়ার মধ্য দিয়ে মার্কিন সরকার ও পশ্চিমারা নিজেদের মুখোশ উন্মোচন করেছে। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির মহান বিজয় হল যে তারা আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে তাদের মানবাধিকারের মিথ্যা দাবির বিষয়ে হেয় প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, আজকের দিনে কেউ আর আমেরিকা, ইসরায়েল ও ব্রিটেনকে আলাদা করে দেখে না। গাজা উপত্যকার উপর ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণকারী প্রধান ব্রিগেডটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে গাজা সিটির একটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ইসরায়েলের গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়ন গাজা সিটির শেজাইয়া এলাকাটির দায়িত্ব আরেকটি ব্রিগেডের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলের 13 নম্বর চ্যানেলের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা আল আরাবি আল জাদিদ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছে, গোলানি ব্রিগেডকে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়ার পর ইসরায়েলি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে এই বাহিনীর সেনাদেরকে উল্লাস করতে দেখা গেছে। গাজার শেজাইয়া এলাকা হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এ কারণে শেজাইয়া এলাকাটি ইহুদিবাদী বাহিনীর জন্য মরণ ফাঁদ হিসেবে পরিচিতি পেয়েছে। গাজার তেলাল আল মুনতার উচ্চ ভূমিটি এই এলাকায় অবস্থিত এবং এখান থেকে গোটা গাজা সিটি দেখা যায় বলে এটির বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেথ জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসামের প্রধান কমান্ডার মোহাম্মদ দেইব সম্পূর্ণ সুস্থ আছেন। শিন বেথ দাবি করেছে তাদের হাতে একটি ভিডিও রয়েছে এবং এই ভিডিওর তথ্য থেকে তারা দেইফের সুস্থতার বিষয়টি নিশ্চিত হয়েছে। আজ ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে শিন বেথের হাতে থাকা ভিডিওতে দেখা যাচ্ছে হামাসের কমান্ডার খুবই সুস্থ আছেন এবং তিনি উত্তর গাজার জাবালিয়া কার্যালয়ে প্রবেশ করেছেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কান আজ এই খবর দিয়েছে। ইসরায়েলের মারিভ পত্রিকা অবশ্য গত 20 ডিসেম্বর এক রিপোর্টে জানিয়েছিল আল কাসাম ব্রিগেডের কমান্ডার সুস্থ আছেন এবং তিনি স্বল্প আলোর মধ্যে হাঁটাহাঁটি করছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার ব্যাপারে শেষ পর্যন্ত একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও এখনই ইসরায়েলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়নি। শুক্রবার রাতে পাশ হওয়া প্রস্তাবে গাজায় নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে প্রথম প্রস্তাবটি উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। প্রথমে তাতে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছিল, তবে গত কয়েকদিনে আমেরিকার চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাট করা হয়। শেষ পর্যন্ত শুক্রবার পাশ হওয়া প্রস্তাবে যুদ্ধবন্ধের আহ্বান কথাটি এড়িয়ে লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরির আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন আগেই বলেছিল তাদের কথা না শুনলে আবার ভেটো দেয়া হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেন সিইসি। এ সময় তিনি প্রার্থীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, একটা ভোটও কারচুপি করার কোনো চেষ্টা করা যাবে না, তাহলে তাৎক্ষণিক কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। সিইসি বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে, দেশ নিয়ে চলছে বিভিন্ন অপপ্রচার, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদেরও। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই, ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না, কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়, প্রার্থীরা ঘরে বসে জানতে পারেন ফলাফল, সিস্টেমের উপর আস্থা রাখতে হবে।
এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যর্থ সৃষ্টি করেন, হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাব। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে ওই সেন্টারের উপর সংসদ বন্ধ হয়ে যাবে। সকাল 8টায় যদি হয়, 9টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব, কারণ ফলাফল ওই একটার জন্যই প্রভাবিত হতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের 60% মানুষের কোনো আগ্রহ নেই, বাকি 40% মানুষ দ্বিধা বিভক্ত আর নতুন ভোটাররা দোদুল্যমান অবস্থায় রয়েছে, তাই 30% বেশি মানুষ ভোট দিতে আসবে না। বাংলাদেশ আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে যে নির্বাচনের ফলাফল আগের মতোই হবে, তবে সেটা কতটুকু টেকসই হবে তা ভবিষ্যৎ ও ইতিহাস বলতে পারবে। আজ দুপুরে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত বিশেষ ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সাংবাদিক মনির হায়দার। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন ও পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো মোবাশ্বের হাসান। ভারতের কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গতকাল রাজ্যে হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে। হিন্দুত্ববাদী বিজেপি এর তীব্র নিন্দা করেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গতকাল শুক্রবার রাজ্যে হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সিদ্দারামাইয়া বলেন, মেয়েদের তাদের পোশাক বেছে নেওয়ার অধিকার রয়েছে। এ প্রসঙ্গে আজ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ার ব্রান্ড নেতা গিরিরাজ সিং বলেন,
কংগ্রেস পার্টি কি সরকার হ্যায় কর্ণাটক মে ইয়ে महज हिजाब पे प्रतिबंध नहीं उठाया है बल्कि शरिया कानून को स्थापित किया है। अगर राहुल गांधी कांग्रेस और इंडी गठबंधन की सरकार देश में बनी।
তিনি বলেন, কর্ণাটকে কংগ্রেসের সরকার ক্ষমতায় রয়েছে। তারা শুধু হিজাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি, বরং রাজ্যে শরিয়া আইনও প্রতিষ্ঠা করেছে। যদি দেশে রাহুল গান্ধী কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সরকার গঠিত হয়, তাহলে এভাবে ইসলামী আইন শরিয়া আইন কার্যকর হবে। উত্তরপ্রদেশে যোগী সরকার হালাল প্রত্যয়িত খাদ্য নিষিদ্ধ করেছে। আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বলেছি, উনিও নিষেধাজ্ঞা জারি করুন। প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন সাবেক কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করেছিল। এ নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় হয়। রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইউক্রেনের যুদ্ধ ব্যয় মেটানোর জন্য রাশিয়া $30,000 কোটি সম্পদ আটকের পরিকল্পনা করছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস গতকাল এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক পশ্চিমা যে সমস্ত ব্যাংকে তাদের সম্পদ জমা রেখেছে, সেখান থেকে $30,000 কোটি বাজেয়াপ্ত করার পক্ষে অবস্থান নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসন তার মিত্রদের সাথে জরুরি আলোচনা শুরু করেছে। এই আলোচনা এমন সময় শুরু হল যখন মার্কিন প্রক্সি যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনের হাতে বরাদ্দ করা তহবিল অনেক কমে গেছে। সম্প্রতি বেশ কয়েকবারের খবর বেরিয়েছে যে ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে দেওয়ার মতো অর্থ বাইডেন প্রশাসনের হাতে নেই। এদিকে রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটের উপস্পিকার কনস্টান্টিন কোস্টেসেভ বলেছেন, রাশিয়ার অর্থ জব্দ করে তা ইউক্রেন যুদ্ধে খরচ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা শুধু অবৈধ নয়, বরং এটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা। এই পরিকল্পনা আন্তর্জাতিক অর্থ অব্যবস্থায় মারাত্মক রকমের সংকট তৈরি করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আবারও গাজা ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় গত দুদিনে প্রায় 400 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর ফলে গত 7ই অক্টোবর এই ভূখণ্ডের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরতা শুরু হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে তাদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে বলেছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে নারী ও শিশুসহ 390 ফিলিস্তিনি নিহত ও 734 জন আহত হয়েছে। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা 20,057 জনে পৌঁছেছে, যাদের মধ্যে অন্তত 8,000 শিশু ও 6,200 নারী রয়েছেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের অবসান না ঘটায়, তাহলে ইয়েমেনি সেনাবাহিনী তাদের হামলা আরও জোরদার করবে। গতকাল রাতে তিনি বলেন, বিদেশি সামরিক বাহিনী এবং তাদের আঞ্চলিক ভাড়াটেদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো আমাদের সামনে অনেক কাজ এনে দিয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুতর বিষয় হল সতর্কতা এবং নজরদারি চর্চা। হুতি আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতির নেতৃত্বাধীন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী আতিফি বলেন, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রে একটি নতুন সমীকরণ তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্ক এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা যখন অব্যাহত রয়েছে, তখন সেখানে যুদ্ধ বন্ধের আহ্বান না জানিয়ে কেবল মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানো সম্পর্কিত একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার।
অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা যখন অব্যাহত রয়েছে, তখন সেখানে যুদ্ধ বন্ধের আহ্বান না জানিয়ে মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর সম্পর্কিত একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আমেরিকা এবং রাশিয়া এই প্রস্তাবের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে এবং বাকি ১৩ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর পক্ষ থেকে গত সপ্তাহে প্রথম প্রস্তাবটি উত্থাপন করেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাব পাশের পর জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি লানা জাকি নুসেব এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন, আরব আমিরাতের মাধ্যমে পেশ করা প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যাতে অবাধে মানবিক সাহায্য প্রবেশ করতে পারে তার জন্য একটি মানবিক সমন্বয়কারী নিয়োগের আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী শত্রুতা বন্ধ করার জন্য একটি ধারা অন্তর্ভুক্ত করার জন্য রাশিয়ার অনুরোধে ভেটো দিয়েছে আমেরিকা। তবে প্রস্তাবটির ভাষাগত আপত্তির কথা তুলে আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন, আমরা জানি প্রস্তাবের ভাষাটা একদমই যথাযথ নয়, মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে আমরা কখনোই বিরত থাকব না। পাশ হওয়া প্রস্তাবে যুদ্ধ বন্ধের আহ্বান কথাটি এড়িয়ে লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরি করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এতে ভোটদানে বিরত থেকেছে রাশিয়া। মস্কো বলেছে, প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান না থাকায় তারা এতে ভোট দেয়নি। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভেসেলি নেভেনজিয়া প্রস্তাবের ভাষাকে অতিরিক্ত নরম করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রাখতে আমেরিকা এই প্রস্তাবে তাদের প্রিয় কৌশল অবলম্বন করেছে। এদিকে নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান দাবি করেছেন যে গাজার জন্য সহায়তা বাড়ানোর বিষয়ে জাতিসংঘের উদ্যোগ এবং প্রচেষ্টা অপ্রয়োজনীয় এবং তা বাস্তবতা থেকে অনেক দূরে। এছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছে, ত্রাণ বাড়াতে পাশ করা এই প্রস্তাব অবরুদ্ধ গাজাবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। বিবৃতিতে হামাস প্রস্তাবটিকে একটি অপর্যাপ্ত পদক্ষেপ উল্লেখ করে বলেছে, এতে গাজার ফিলিস্তিনি জনগণের উপর সন্ত্রাসী দখলদার বাহিনীর গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়নি, যা দুঃখজনক। অন্যদিকে এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। তিনি বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমঝোতার প্রস্তাব পাশ করেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে এটি খুবই প্রয়োজনীয় ছিল, তবে এই সহায়তা প্রস্তাবকে দুঃখজনকভাবে অপর্যাপ্ত বলেছেন তিনি। তিনি বলেন, গাজাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছেন আমরা সেটির প্রত্যক্ষদর্শী, তাদের যন্ত্রণা অবসান ঘটানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ বিষয়। বাংলাদেশে গত ১৫ বছরে ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকা লুট পাঠ হয়েছে বলে অভিযোগ করেছে গবেষণা সংস্থা সিপিডি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের গেল ১৫ বছরে ব্যাংক থেকে ৯২,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছে গবেষণা সংস্থা সিপিডি। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪ চলমান সংকট ও করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। অর্থনীতির বিভিন্ন খাতের চিত্র তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
নানান ধরনের আসলে এখানে কারচুপি, অনিয়ম হয়েছে, সেগুলো যদি এই ২৪টা ঘটনায় কত টাকা আসলে বের হয়েছে সেটা যদি আমরা দেখি, এটা একটা বিশাল অঙ্ক, ৯২২.৬১ বিলিয়ন টাকা। বিশৃঙ্খলার মতো অবস্থা চলছে, সেটা থেকে আসলে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য একটা শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক এবং শক্তিশালী নীতিমালার বাস্তবায়ন খুব দরকার পড়বে।
ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া হয় এই অর্থ, যা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ১২% বেশি। ফলে এই অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো। সিপিডির পক্ষ থেকে বলা হয় ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যাংক খাতের সূচকগুলোর অবনমন হচ্ছে, খেলাপি ঋণের পাশাপাশি অন্যান্য সূচকে অবস্থার অবনতি হচ্ছে। গত ১৫ বছরের ব্যাংক থেকে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা বর্তমান মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ২%। সিপিডি বলছে দেশের সামষ্টিক অর্থনীতি এখন বড় ধরনের চাপ বা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতীতে অর্থনীতির এত বড় ধরনের কোনো চাপ কখনোই তৈরি হয়নি। সংস্থাটির বিশেষ ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশে বৈষম্য আরো প্রকট হচ্ছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি হয়ে গেছে হলো ঋণ নির্ভর, এরকম একটা অবস্থায় তখন কিন্তু এই ঋণের পরিষেবাটার জন্যই আবার বৈদেশিক ঋণ গ্রহণ করতে হয়। এটাকেই বলা হয় হলো ঋণ ফাঁদ। নিম্ন মধ্যম আয়ের দেশের থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, তারা উন্নত দেশে পরিণত হতে পারে নাই, বিকজ হয় লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে গেছে অথবা আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডি বলেছে, ব্যাংক থেকে অর্থ লুটের বিষয়ে তথ্য পাওয়া গেলেও বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না বলে জানানো হয়েছে ওই ব্রিফিংয়ে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আর এর মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে অমর কিংবদন্তি অমর খয়ামের জীবন ও শিক্ষা নিয়ে একটি ধারাবাহিক আলোচনা।
অমর কিংবদন্তি অমর খয়াম।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ অমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি অমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা অমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান পতনের ঘটনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকেও আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আলোচনায় আমরা ইসলাম আগমনের পর ইরানের নিশাপুর অঞ্চলে তাহিরিয়ানদের শাসন এবং এরপর ইয়াকুব ইবনে আল লাইস আল সাফারি বংশের শাসনের কথা উল্লেখ করেছিলাম। এরপর আসে গাজনাবিয়ানদের শাসনের পালা। গাজনাবিয়ানদের সময় নিশাপুরের উন্নতি ও সমৃদ্ধি অটুট ছিল এবং সেখানে দৃষ্টিনন্দন বাগান ছিল। আবুল ফজল বাইহাকি ছিলেন একজন ইরানি ঐতিহাসিক যিনি গাজনাবিয়ানদের আদালতের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খোরাসান, গজনি ও হেরাতের সে সময়ের সুন্দর সুন্দর বাগান সম্পর্কে অনেক কথা বলেছেন। আবুল ফজল বাইহাকি তার বইয়ে যে বাগানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হল নিশাপুরের সাদিয়াক বাগান। সাদিয়াক নিশাপুরের সবচেয়ে সুন্দর ও প্রসিদ্ধ একটি বাগান বা পার্ক এলাকা যা কিনা এই শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল, যেখানে একটি সুন্দর প্রাসাদও ছিল। এই বাগানটি গাজনাবিয়ান রাজাদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত ছিল।
কিন্তু গাজনাভি মাসুদের শাসনামলে নিশাপুরের জনগণের জীবনে নেমে আসে কঠিন দুরবস্থা। শাসক শ্রেণীর নিষ্ঠুরতা ও নির্দয়তা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সে সময় ইরানের সেলজুকিয়ান শাসকরা এই পরিস্থিতির সুযোগ নিয়ে 1073 খ্রিস্টাব্দে সহজেই নিশাপুর দখল করে নেয়। সেলজুকিয়ানদের শাসনামলে ওমর খৈয়াম নিশাপুরে বড় হন। ইরানিরা সবসময় গণিত, চিকিৎসা ও সাহিত্যের মতো বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার প্রমাণ দিয়েছে। পেছনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধি ও বিশ্বজোড়া খ্যাতি অর্জনে ইরানিদের ইতিহাস বহু প্রাচীন। খ্রিস্টীয় 11 শতকে বসবাসকারী বিশিষ্ট ইরানি ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন হাকিম ওমর খৈয়াম। গণিত, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্য অঙ্গনে যারা কাজ করেন তাদের মধ্যে এমন খুব কম লোকই আছেন যারা বিশ্বখ্যাত এই ইরানি মনীষীকে চেনেন না। যেহেতু সেলজুকিয়ানদের আমলে ওমর খৈয়াম নিশাপুরে বড় হন, তাই খৈয়াম সম্পর্কে কিছু বলার আগে সেলজুক আমল থেকে এখন পর্যন্ত এই শহরের বিবর্তনের ইতিহাস নিয়ে কিছু কথা বলা যাক।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
সেলজুক আমলে, বিশেষ করে মালিক শাহের শাসনামলে নিশাপুর এমনভাবে বিকাশ লাভ করে যে জ্ঞান বিজ্ঞানের দিক থেকে বিশ্বের বৃহত্তম শহরগুলোর একটিতে পরিণত হয়। এই সময়ে অর্থাৎ 1057 খ্রিস্টাব্দে নিশাপুরে প্রথম নিজামিয়া শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে যা আজকের বিশ্ববিদ্যালয়ের সমান মর্যাদাপূর্ণ ছিল। 1088 খ্রিস্টাব্দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত ইতালির ইউনিভার্সিটি অব বলগনা প্রতিষ্ঠার 31 আগে এবং ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 39 আগে ইরানের নিশাপুরে নিজামিয়া শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল। এছাড়াও সেলজুক আমলে নিশাপুর শহরে 13 গুরুত্বপূর্ণ গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। সেলজুকরা 1037 খ্রিস্টাব্দ থেকে 1194 খ্রিস্টাব্দ পর্যন্ত ইরান শাসন করেছিল এবং হাকিম ওমর খৈয়াম ঠিক ওই সময়টাতে জন্মগ্রহণ করেন। আমরা এরই ধারাবাহিকতায় অন্য কোনো পর্বে সেলজুক রাজবংশ সম্পর্কে কথা বলব। তবে নিশাপুর শহরের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটু এগিয়ে এসে সেলজুকের পর খাওয়ারেজ শাহিয়ানদের অর্থাৎ আনুশতেগিন রাজবংশ নিয়ে কথা না বললেই নয়।
অবশ্য আমরা যখন ক্ষমতার পালাবদল অর্থাৎ এক রাজবংশের হাত থেকে আরেক রাজবংশের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত যে এক রাজবংশ থেকে অন্য রাজবংশের কাছে ক্ষমতা রাতারাতি চলে যায় না, এবং তার আগে এমন অনেক ঘটনা ঘটে ও পরিস্থিতি তৈরি হয় যার ফলে একটি রাজবংশ ধ্বংস হয়ে যায় এবং অন্য রাজবংশের হাতে ক্ষমতা চলে যায়। শুরুতে খাওয়ারাজম শাহিয়ানরা ছিল সেলজুক শাসকদের পুতুল সরকার যারা ইরানের একটি অংশ শাসন করত। কিন্তু ধীরে ধীরে খাওয়ারেজম শাহিয়ানরা শক্তিশালী হয়ে ওঠে এবং আলাদা একটি রাজ্য গঠন করে। খাওয়ারেজম শাহিয়ান রাজবংশের শাসনকালে নিশাপুরের উন্নতি ও সমৃদ্ধি তাদের কাছে অতটা গুরুত্ব পায়নি। বলা যায় তাদের সময়কাল ছিল এই পুরনো শহরের পতনের সূচনা পর্ব, কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয় হানাদার মঙ্গলদের মাধ্যমে। এরপর সপ্তম শতাব্দী অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে প্রচণ্ড ভূমিকম্পে নিশাপুর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
মঙ্গলরা 1221 খ্রিস্টাব্দে নিশাপুর অবরোধ করলে নিশাপুরের জনগণের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়। ইতিহাসে আছে মঙ্গলদের অবরোধের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে হানাদার চেঙ্গিস খানের জামাতা নিহত হয়। এ কারণে যখন মঙ্গল বাহিনী শহর দখল করে নেয়, তখন তারা প্রতিশোধ হিসেবে নিশাপুরে এক ভয়াবহ গণহত্যা চালায়। তারা সমস্ত মানুষকে ধরে শহরের বাইরে নিয়ে যায় এবং কয়েকজন কারিগর ছাড়া সবাইকে হত্যা করে। সেইফি হুরাবির উদ্ধৃতি সহ আরো কিছু সূত্র ওই হামলায় নিহতের সংখ্যা 17,47,000 বলে উল্লেখ করেছে। এই সংখ্যাটি সেই সময়ে নিশাপুর শহরের সমৃদ্ধি ও বিশালত্ব প্রমাণ করে। কিন্তু মঙ্গলদের বর্বরতার পর নিশাপুর কখনো তার অতীত গৌরব ফিরে পায়নি। অর্থাৎ ইরানের সংস্কৃতি, জনগণ এবং ইতিহাস ঐতিহ্যের ওপর মঙ্গলরা যে নিষ্ঠুর আঘাত হেনেছিল তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। মঙ্গলরা ইরানের যেখানেই গেছে সেখানেই নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মঙ্গলদের আক্রমণের পর নিশাপুর শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং বসবাসের অযোগ্য হয়ে পড়ে। হতাশাগ্রস্ত এই শহরের বেঁচে থাকা লোকেরা কয়েক বৎসর পর্যন্ত কৃষিকাজও করতে পারেনি।
কিন্তু একের পর এক দুর্ভাগ্য নিশাপুরের জনগণের পিছু ছাড়েনি। খ্রিস্টীয় 1300 শতকে এই শহরে একটি বড় ভূমিকম্প হয়েছিল। এতে নিশাপুর আগের চেয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অঞ্চলটির সমৃদ্ধি আর কখনো ফিরে আসেনি। মঙ্গল প্রজন্মের উত্তরাধিকার ইলখানিয়ান রাজবংশের শাসনামলে নিশাপুর শহরটি পুনর্নির্মিত হয়েছিল। ইলখানিয়ানরা খ্রিস্টীয় 1258 থেকে 1356 সাল পর্যন্ত শাসন করে। খালাকু খানের পুত্র আবাকা খান নিশাপুর পুনর্নির্মাণের নির্দেশ দেন। নতুন শহরটি দ্রুত বিকাশ এবং বিস্তৃতি লাভ করে। 1304 থেকে 1369 খ্রিস্টাব্দের বিখ্যাত মুসলিম ভ্রমণকারী ইবনে বতুতা তার বইয়ে উর্বরতা এবং প্রচুর ফলমূল উৎপাদনের কারণে এই শহরটিকে ছোট দামেস্ক হিসাবে উল্লেখ করেছেন। এরপর তৈমুরিয়ানদের রাজত্বকালে নিশাপুরের গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করে এবং এই রাজবংশ হেরাত শহরকে রাজধানী হিসাবে বেছে নেয়। তাদের কাছে নিশাপুর ছাড়া অন্য শহরের গুরুত্ব বা মনোযোগ বৃদ্ধি পায়। এ কারণে নিশাপুর আর তার ঐতিহ্য ফিরে পায়নি।
শ্রোতা বন্ধুরা, অমর কিংবদন্তি ওমর খৈয়াম শীর্ষক ধারাবাহিক আলোচনা আজ এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 23 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। নির্বাচনের পর জাতিসংঘের কিছু বলার থাকতে পারে মানব জমিন। ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে বলে জানিয়েছে সিপিডি প্রথম আলো। বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এমন রাজনীতি করি না শেখ হাসিনা ইত্তেফাক। একসঙ্গে এত চ্যালেঞ্জ দেশের অর্থনীতি আগে কখনো দেখেনি যুগান্তর। কলকাতা শিরোনাম। বড়দিন বর্ষবরণে 144 ধারা জারি হচ্ছে লখনউয়ে আনন্দবাজার পত্রিকা। লোকসভায় 350-র বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ প্রতিদিন। কর্ণাটকে ফের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন পড়ুয়ারা। গণশক্তি। ফের কেজরিওয়ালকে সমন ইডির আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক ইত্তেফাকের খবর, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এমন রাজনীতি করি না। শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের মানুষের জন্যই আমার সংগ্রাম। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, একটা ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হোসেন তার মতামত কলামে লিখেছেন, বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি জাতীয় সংসদের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি অনেক দিক দিয়েই অভিনব ব্যতিক্রমী। প্রথমত, এ নির্বাচনে দেশের প্রধান দুই দলের একটি, বিএনপি ও সমমনা দলগুলো নেই বাম গণতান্ত্রিক জোটও, যারা আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলে।
মতামত কলমে আরও লেখা হয়েছে, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যেমন নৌকা প্রতীকধারী আছেন, তেমনি আছেন নৌকা না পাওয়া স্বতন্ত্র প্রার্থীও, যাদেরকে বলা হচ্ছে ডামি প্রার্থী। তৃতীয়ত, এ নির্বাচনে কোন দল বিজয়ী হবে এবং নতুন সরকার গঠন করবে সেটা ভোটের আগেই সবাই জেনে গেছে। এক সপ্তাহ আগে ব্রিটিশ সময়ে কি দ্য ইকোনমিস্ট লিখেছে, শেখ হাসিনাস পার্টি ইজ সেট টু বি রি ইলেক্টেড ইন জানুয়ারি। এতে বলা হয়, শেখ হাসিনা 4 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 7 জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে পঞ্চম দফা শুরু করতে যাচ্ছেন তা নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই। যুগান্তরের রাজনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়া কৌশল নিয়েছে বড় দুই দল, আন্দোলনে পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ, অন্যদিকে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। এদিকে নৌকা ও স্বতন্ত্রের সংঘাত অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে 26 জন আর গ্রেপ্তার হয়েছেন 6 জন।
প্রথম আলোর অর্থনীতি বিষয়ক খবরের শিরোনাম এরকম, ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে বলছে সিপিডি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, 2008 থেকে 2023 এই 15 বছরে ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে 92,261 কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এই অর্থ 2023-24 অর্থ বছরের বাজেটের 12% বেশি, ফলে এই অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব ছিল। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, সরকারি বেসরকারি ব্যাংকে 24টি ছোট বড় অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে এসব অর্থ বের করে নেওয়া হয়েছে। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য উপাত্তের ভিত্তিতে এই তথ্য তুলে ধরেছে সংস্থাটি। বর্তমানে ব্যাংক খাত বৈকল্য অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে সিপিডি বলেছে, দেশের সামষ্টিক অর্থনীতি এখন বড় ধরনের চাপ বা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতীতে অর্থনীতিতে এত ধরনের চাপ কখনো তৈরি হয়নি। রাজনৈতিক নেতৃত্বের সামনে এখন বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 2024 সালের লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। 5 রাজ্যের সেমিফাইনালে গেরুয়া ঝড়ই কার্যত দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোট কি পারবে মোদীকে অপসারিত করতে, নাকি মোদী আরও বড় শক্তি নিয়ে প্রত্যাবর্তন করবেন? এ বিষয়েই মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সে সঙ্গে স্পষ্ট জানালেন মোদীর উত্তরসূরি হবেন আরও কড়া হিন্দুত্ববাদী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। সংবাদ প্রতিদিন পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। প্রশান্ত কিশোর কারো নাম নেননি এ প্রসঙ্গে, যদিও অনেকেই মনে করছেন যোগী আদিত্যনাথের মতো কারো কথাই বলতে চেয়েছেন প্রশান্ত কিশোর।
সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, লোকসভায় 350-এর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার থেকে শুরু হওয়া বিজেপির দুদিনের পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন। তা রাজনৈতিক বা সরকারি কর্মসূচি হতে পারে, কিন্তু আপনারা প্রস্তুতি শুরু করে দিন। বাংলা, বিহার ও উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে গতবারের তুলনায় বেশি আসন পেতে হবে বলে প্রধানমন্ত্রী জানান। ইন্ডিয়া জোটকে বিধে মোদী বললেন, দেশের দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বাঁধার চেষ্টা করছে, এরা পরিবারতন্ত্রে বিশ্বাস করে।
হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন কর্ণাটকের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, পূর্বতন বিজেপি সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তার সরকার খারিজ করেছে। তিনি বলেছেন, একজন ব্যক্তি কি পড়বে কি খাবে সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি বা অন্য কেউ কেন তাতে হস্তক্ষেপ করবে। কর্ণাটকের পূর্বতন সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। আদালত বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিলেও বিজেপি সরকার তাদের সিদ্ধান্ত বদল করেনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এই পর্যায়ে এখন রয়েছে ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে বেলায়েতে ফকিহ বা যোগ্য আলেমের শাসনের কথা বলা হয়েছে। বিষয়টি শিয়া মাজহাবের ফিকা গ্রন্থগুলোতে বহুকাল ধরে বিদ্যমান থাকা সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লবের আগে কাউকে এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে দেখা যায়নি। নিঃসন্দেহে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই ছিলেন সেই সব মুষ্টিমেয় আলেমদের একজন যারা ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনার কথা বলে আসছিলেন। ইমাম এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য শাসক শ্রেণীর রক্ত চক্ষুসহ নানা ধরনের প্রতিকূলতা উপেক্ষা করেছেন। যে সময়ে বিশ্বের কোনো দেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় ধর্মের কোনো ভূমিকা ছিল না, সেই সময়ে বেলায়েতে ফকিহ নামক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মতাদর্শ উপস্থাপন করে ইমাম খমিনি অসামান্য সাহসিকতার পরিচয় দেন।
অনেকে মনে করেন বেলায়েতে ফকিহ হচ্ছেন এমন একজন শাসক যিনি নিজের অসংখ্য ত্রুটি থাকা সত্ত্বেও একটি দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে থাকেন। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধানে যে বেলায়েতে ফকির কথা বলা হয়েছে সে সম্পর্কে এই ধারণাটি অসম্পূর্ণ, কারণ ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে সর্বোচ্চ নেতার যে ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থায় নেতাকে ন্যায়পরায়ণ, ধার্মিক, যোগ্য ব্যবস্থাপক, দক্ষ, সাহসী এবং সময় সচেতন হতে হবে। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবেন, মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ রাখতে এবং সর্বোপরি আত্মিক দিক দিয়ে মানুষকে পূর্ণতায় পৌঁছাতে সাহায্য করবেন। গত ৩৪ বছর ধরে ইরানের এই মহান দায়িত্ব যথাযথ যোগ্যতার প্রমাণ রেখেই পালন করে আসছেন আয়াতুল্লাহিল উজমা খামেনেই।
ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেলায়েতে ফকি বা সর্বোচ্চ নেতা। এ কারণে শত্রুরা এ পর্যন্ত ইরানের যত সমালোচনা করেছে তার মধ্যে সবচেয়ে বড় শিকার হয়েছেন ব্যক্তি আয়াতুল্লাহিল উজমা খামেনেই। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ফরেন রিলেশনস কাউন্সিলের সদস্য রেই টাকিয়ে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে এক নিবন্ধে লিখেছেন, ইরানের প্রায় সকল সফলতার পেছনে রয়েছে প্রচার বিমুখ একজন ধর্মীয় নেতার অবদান। বিগত দশকগুলোতে যে অঞ্চলের বহু শাসকের পতন হয়েছে সে অঞ্চলের দেশ হয়েও ইরানের শাসন ব্যবস্থার পতন হয়নি, বরং অতীতের চেয়েও শক্তিশালী হয়েছে। পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্ব দিচ্ছেন আয়াতুল্লাহ খামেনেই।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার জীবনে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ১৯৯০ এর দশকে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৭ ও ১৯৯৮ সালে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক চ্যালেঞ্জ ও সমূহ বিপদ মোকাবেলা করতে করতে ক্লান্ত হয়ে উঠেছিলাম। সে সময় আমি ছিলাম তরতাজা যুবক, আমার একটি দাড়িও পাকেনি এবং যে দায়িত্ব আমার ঘাড়ে ছিল তা আমার সহ্য সীমাকে অতিক্রম করে গিয়েছিল। সে সময় আমি এক সফরে ইরানে গিয়ে সর্বোচ্চ নেতাকে বললাম, হে সাইয়েদ, আমি এখন কি করব, পরামর্শ দিন।
তিনি উত্তর দিলেন, মানুষ তার জীবন চলার পথে নানা রকম চ্যালেঞ্জ, সমস্যা ও সংকট মোকাবিলা করবে, এটাই স্বাভাবিক। এটা ঠিক যে মানুষ কখনো কখনো আত্মিক দিক দিয়ে এতটা ক্লান্ত হয়ে পড়ে যে তার তখন উপযুক্ত দিক নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। সে এমন কারো পরামর্শের মুখাপেক্ষী হয়ে পড়ে যে তাকে প্রশান্তি দান করবে। কখনো তার এমন কারো সাহায্যের প্রয়োজন হয় যে তার ক্ষমতাকে শক্তিশালী ও তার সম্মান বাড়িয়ে দেবে। আমাদের এ ধরনের যত প্রয়োজন আছে তার সবগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আছেন এবং তিনি ছাড়া আর কারো প্রয়োজন আমাদের নেই।
সৈয়দ নাসরুল্লাহকে আয়াতুল্লাহ খামেনেই আরো বলেন, কাজেই যখনই ক্লান্তি অনুভব করবে ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন একটি নির্জন কক্ষে প্রবেশ করবে এবং মহান আল্লাহর কাছে নিজের সব কথা প্রাণ খুলে বলবে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তিনি সবকিছু দেখেন, শোনেন, জানেন এবং তিনি সর্বশক্তিমান, ধনবান ও প্রজ্ঞাবান। আমাদের যা কিছু প্রয়োজন তা সব কিছু আল্লাহ তাআলার কাছে আছে, কাজেই তাঁর সঙ্গে কথা বলবে। তোমার অন্তরে যা কিছু আছে তা সব কিছু মুখে উচ্চারণ করে তার সামনে তুলে ধরবে। তুমি যদি তা করতে পারো তাহলে মহান আল্লাহ তোমার অশান্ত মনকে প্রশান্ত করে দেবেন এবং তোমাকে নিজ হাতে সঠিক পথের দিশা দেবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি এসব কথা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তুমিও বাস্তবায়ন করে দেখো, সুফল পাবে।
আয়াতুল্লাহ খামেনেই বিশ্বাস করেন, একজন মানুষের কথা ও কাজে যদি ইমানের পরিচয় পাওয়া যায় তাহলে তার সামনে পাহাড় সমান বাধা থাকলেও তা দূর হয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম ও তার জাতির সামনে থেকে ফেরাউনের মতো একটি অলঙ্ঘনীয় বাধা যেমনভাবে অপসারিত হয়েছে, তেমনি ধৈর্য ও দৃঢ়চেতা ইমানের মাধ্যমে বর্তমান যুগেও আল্লাহ তাআলার একই রকম সাহায্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইমানদার মানুষদের এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সংখ্যায় যত কমই হোক না কেন, শত্রুদের বিরুদ্ধে তাদের বিজয় অবশ্যম্ভাবী। যেমন হযরত মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে পাঠান, তখন হযরত মুসা বলেন, হে আল্লাহ, আমাদের দুজনের পক্ষে কিভাবে এত বড় দরবারে যাওয়া সম্ভব? ওরা আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। তখন মহান আল্লাহ হযরত মুসাকে বলেন, আপনারা ভয় করবেন না, আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি।
যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর উপর ভরসা করে তাদেরকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব বলে মনে করেন। আয়াতুল্লাহ উজমা খামেনেই নেতৃত্বে ইরানি জাতি মহান আল্লাহর উপর এমন ভরসাই করেছে। ইরানের কসম খাওয়া শত্রুরা বিগত চার দশকের বেশি সময় ধরে ইরানের ক্ষতি করার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইর ভাষায় এটি হচ্ছে আল্লাহ সেই প্রতিশ্রুতির নিদর্শন যে আমি দেখি এবং আমি শুনি। এই ইসলামী বিপ্লব সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে আরও বহু সমস্যার সম্মুখীন করবে।
তো শ্রোতাবন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা 96% ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী। পৃথিবীর বুক থেকে মুছে যাবে ইসরায়েল, বিজয়ী হবে ফিলিস্তিনিরা, বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। শেজাইয়া এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে ইসরায়েলের গোলানি ব্রিগেড। হামাস কমান্ডার মোহাম্মদ দেব পঙ্গুনন সম্পূর্ণ সুস্থ আছেন। বাংলাদেশের নির্বাচনে ভোট একটা কারচুপির চেষ্টা হলেই ভোট গ্রহণ বন্ধ করা হবে, সিসি কাজী হাবিবুল আওয়ালের হুঁশিয়ারি। এবং ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর থেকে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।